বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল حياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى سَعَى حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্টের পাল্টা হুঁশিয়ারি, হুমকির মুখে আলোচনায় বসবে না, যা করতে পারো করো। গাজার ক্রসিং খোলার সময়সীমা পার, ইসরায়েলি জাহাজে আবারও হামলা শুরু করেছে ইয়েমেন। শাপলা চত্বরে গণহত্যা, শেখ হাসিনা ও ইমরান এইচ সরকার সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এবং মুসলিম বিধায়কদের চ্যাং দোলা করার হুমকি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর, 72 ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহারের আহ্বান তৃণমূল বিধায়ক হুমায়ুনের। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তার দেশের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম বিদ্বেষী আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ইউক্রেন নয় এবং এই দেশ হুমকি বা জবরদস্তির মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। রাজধানী তেহরানে ইরান উদ্যোক্তা ফোরাম আয়োজিত এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিশ্বের সঙ্গে আমাদেরকে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, আমরা কাউকে ভীত করা কিংবা কারোর সঙ্গে ঝগড়া করতে চাই না, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা কারো অপমানজনক আচরণের সামনে নতি স্বীকার করব। ইরানের প্রেসিডেন্ট সাব জানিয়ে দেন, আমরা সম্মান বজায় রাখতে গিয়ে মরতেও রাজি, কিন্তু কখনো অবমাননা মেনে নেব না। তিনি ইরানের উদ্দেশ্যে লেখা ট্রাম্পের চিঠির প্রতি ইঙ্গিত করে, একজন এসে আমাকে বলবে তুই এটা কর, এটা কর, এভাবে কর, যদি না করিস তাহলে তোর 12টা বাজিয়ে দেব। এরপর তিনি বলেন, আমি আসব না, তোর যা খুশি পারলে কর। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতাকে আলোচনার জন্য একটি চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেছেন। প্রেস টিভি জানিয়েছে, ওই চিঠিতে ট্রাম্প তেহরানকে তার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার আহ্বান জানানোর পাশাপাশি আরও কিছু আবদার তুলে ধরেছেন। এর বিনিময়ে তিনি ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার আবদার মেনে না নিলে সামরিক হামলারও হুমকি দিয়েছেন। এদিকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন তার দেশ নিজের স্বাধীন পরমাণু নীতিতে অটল রয়েছে। ইরান তার পরমাণু কর্মসূচি পরিচালনার ব্যাপারে কারোর সঙ্গে যেমন পরামর্শ করবে না, তেমনি কারোর নির্দেশও শুনবে না। তিনি গতকাল রাজধানী তেহরানে ইরানোলজি ফাউন্ডেশনের নতুন প্রধানের পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। আরেফ বলেন, ইরানি সংস্কৃতির সারমর্ম হল জ্ঞান অর্জন, এমনকি তা যদি বিশ্বের সবচেয়ে দূরবর্তী অঞ্চল থেকেও অর্জন করতে হয়। তিনি আরও বলেন, আমাদের অবশ্যই উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে হবে এবং ইরানি সভ্যতার সঙ্গে এই প্রযুক্তিগুলোকে অন্যদের কাছে পৌঁছে দিতে হবে। পাশ্চাত্যের ইরান আতঙ্ক ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার সমালোচনা করে আরেফ বলেন, ইরানি সভ্যতা ও সংস্কৃতি যুগ যুগ ধরে বিশ্বব্যাপী মানবতার জয়গান গেয়েছে। তিনি বলেন, পশ্চিমার সভ্যতা গাজা যুদ্ধের মতো বিপর্যয় তৈরি করে, কিন্তু ইরানি সভ্যতা বিপর্যস্ত মানবতাকে মুক্তি দেয়। ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্রসিং পুনরায় চালু করা এবং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর ইয়েমেন তার উপকূলীয় অঞ্চলে ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্য করে আবারও সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আজ ঘোষণা দিয়েছে যে দেশটির আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতির জারি করা একটি ডিক্রি অনুসারে হামলা শুরু হবে। তেল আবিব ক্রসিংগুলো বন্ধ করে দেওয়ার পর তা আবারও চালু করার জন্য দখলদার ইসরায়েলকে চার দিন সময় দিয়েছিলেন হুথি নেতা। সেই সময়সীমা এর মধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু ইসরায়েল ত্রাণ সরবরাহের অনুমতি দেয়নি। গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ইহুদি বন্দীদের মুক্তি দিতে বাধ্য করার জন্য ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, মধ্যস্থতাকারীরা ক্রসিংগুলো খুলে দেওয়ার লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ইয়েমেন ফিলিস্তিনি জনগণের সমর্থনে তার অবস্থান আরও বাড়িয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। 2013 সালের 5 মে বাংলাদেশের রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় স্বৈর শাসক শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় 9 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে 4 জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন। তাদের হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বাকি 5 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 12 মে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন যে 5 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁরা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। ভারতের গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রকাশ করা সংবাদ মিথ্যা ও পরিকল্পিত বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বিবৃতিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ, যা বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে। ISPR দাবি করেছে, ভারতের দ্য ইকোনমিক টাইমস একাধিকবার এ ধরনের ভুয়া খবর প্রকাশ করেছে। বারবার এ ধরনের অসত্য তথ্য প্রচার তাদের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। এছাড়া বেশ কয়েকটি অনলাইন পোর্টাল ও বিতর্কিত টেলিভিশন চ্যানেলও এই মিথ্যাচার প্রচারে যুক্ত হয়েছে, যা সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস ছাড়া কিছুই নয় বলে মনে করে বাংলাদেশের সেনাবাহিনী। ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বিজেপি ক্ষমতায় এলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দেওয়ার যে হুমকি দিয়েছিলেন তার জন্য ক্ষমা চাওয়ার সময় বেঁধে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অন্যথায় বিধানসভায় বিরোধী দলীয় নেতার কক্ষের বাইরে শুভেন্দুকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়ক হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, শুভেন্দু অধিকারী 72 ঘণ্টার মধ্যে যদি নিজের মন্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চান, তাহলে বিধানসভায় তাঁর নিজের ঘরের বাইরে তাঁকে বুঝে নেওয়া হবে। আমার নেতৃত্বে 42 জন মুসলিম বিধায়ক বুঝে নেবে। হুমায়ুন কবিরের এই হুঁশিয়ারির জবাবে শুভেন্দু বলেছেন, বিধানসভায় ঢোকার কয়েক কিলোমিটার আগে আমি কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দিয়ে আসি, যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে তিনি প্রস্তুত বলে জানান শুভেন্দু।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে আটক জাফর ট্রেন থেকে 190 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর হাতে সশস্ত্র গোষ্ঠীর অন্তত 30 সদস্য নিহত হয়েছে। পাকিস্তানের ইংরেজি পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গতকাল বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। তারা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে যাত্রীদের জিম্মি করে। এর আগে নিরাপত্তা বাহিনীর সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশটির কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল যে বোলান পাসের থাদার এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নারী ও শিশুসহ যাত্রীদের জিম্মি করে রেখেছে। সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বিদেশি সহায়তাকারীদের যোগাযোগ ছিল। তারা বিদেশি সহায়তাকারীদের সাথে স্যাটেলাইট ফোনের মাধ্যমে যোগাযোগ করে। ব্রিটিশ সরকার দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের কর্মকাণ্ডকে বিপজ্জনক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী বলে যে আখ্যা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। গত সোমবার ফিলিপাইন কোস্ট গার্ডের একটি জাহাজে চড়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি চীন সম্পর্কে ওই উস্কানিমূলক বক্তব্য দেন। এর প্রতিক্রিয়ায় গতকাল বেইজিং লন্ডনকে সতর্ক করে দিয়ে বলেছে, ব্রিটিশ সরকারকে উত্তেজনার আগুনে ঘি ঢালার কাজ থেকে বিরত থাকতে হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সম্পর্কে মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ব্রিটেনকে দক্ষিণ চীন সাগরের উপর বেইজিংয়ের সার্বভৌমত্ব ও অধিকার মেনে নিতে হবে, সেই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ উস্কে দেওয়ার কাজ থেকেও লন্ডনকে বিরত থাকতে হবে। চীনের মূল ভূখণ্ড লাগোয়া কৌশলগত গুরুত্বপূর্ণ পানিসীমা দক্ষিণ চীন সাগরের উপর মালিকানা দাবি করে বেইজিং। তবে ফিলিপাইনসহ আরও কিছু দেশ চীনা দাবি প্রত্যাখ্যান করে ওই সাগরে তাদেরও অংশীদারিত্ব থাকার কথা বলতে চায়। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো চীন বিরোধী এসব দেশের পালে হাওয়া দেয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন ইউক্রেন সরকার আমেরিকার প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে রাজি হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় স্বাগতিক দেশের মধ্যস্থতায় আমেরিকা ইউক্রেন সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে কিয়েভের এই সম্মতির কথা জানানো হয়েছে। ওই বৈঠকের পর মার্কিন সরকার ইউক্রেনকে আবারও সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিকভাবে 30 দিনের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যকর এবং স্থায়ীভাবে যুদ্ধ অবসানের জন্য আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইউক্রেন। বৈঠকে নেতৃত্বের ভূমিকা রাখেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বল এখন রাশিয়ার কোর্টে, এখন মস্কোর কাছে যুদ্ধবিরতির এই প্রস্তাব নিয়ে যাওয়া হবে বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। রুশ সরকার যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে রুবিও আশা করেন, তবে তারা যদি এতে রাজি না হয় তবে দুর্ভাগ্যবশত সেখানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা আছে তা ওয়াশিংটন বুঝতে পারবে বলে তিনি উল্লেখ করেন। গত ২৪ ঘণ্টা ধরে গাজায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাবাহিনী দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং কমপক্ষে ৮ ফিলিস্তিনিকে শহীদ করেছে। আল জাজিরা জানিয়েছে, গাজা শহরের দক্ষিণ পূর্বে নেজারিম করিডোরের কাছে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে ৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া রাফা শহরের পূর্বে আশাওকা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নারী শহীদ হন। মধ্য গাজার দের আল বালা শহরে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনি মেয়েকে গুলি করে হত্যা করেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান পশ্চিমা যুব সমাজকে মাদকাশক্তি থেকে রক্ষার জন্য মূল্য দিচ্ছে, অথচ পাশ্চাত্য ইরানের উপর আরোপ করছে নিষেধাজ্ঞা ও অবরোধ। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ইরান পশ্চিমা যুব সমাজকে মাদকাশক্তি থেকে রক্ষার জন্য চড়া মূল্য দিচ্ছে, অথচ পাশ্চাত্য ইরানের উপর আরোপ করছে নিষেধাজ্ঞা ও অবরোধ। আফগানিস্তান থেকে ইউরোপে মাদক পাচারের কাজে এখনো অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে। ফলে ইসলামী এই দেশটি বিশ্বব্যাপী মাদক নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবেলায় এখনো প্রধান ভূমিকা পালন করছে। ইসলামী ইরান মানবিক নীতিমালার আলোকে গত কয়েক দশক ধরে মাদক দ্রব্য পাচারের বিরুদ্ধে সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইরান এক্ষেত্রে বিপুল সম্পদ বিনিয়োগ করে মাদক দ্রব্য পাচারের বিরুদ্ধে বাধার এক বিশাল প্রাচীর গড়ে তুলতে সক্ষম হয়েছে এবং পশ্চিম এশিয়া অঞ্চলে মাদক দ্রব্য আটক ও ধ্বংসে ব্যাপক সাফল্য অর্জন করেছে। মাদক দ্রব্য বিরোধী সংগ্রামে নিয়োজিত ইরানের কেন্দ্রীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ২০ বছর ধরে আফগানিস্তানকে দখল করে রাখায় সেখানে মাদক দ্রব্য উৎপাদন ব্যাপক মাত্রায় বৃদ্ধি পায়। মার্কিন সেনারা যখন ২০০০ সালে আফগানিস্তানে দখলদারিত্ব শুরু করে তখন সেখানে মাদক দ্রব্য উৎপাদন হতো প্রায় ২০০ টন, কিন্তু ২০২১ সালে সেখানে মাদক দ্রব্য উৎপাদন বেড়ে ৯,৫০০ টনে উন্নীত হয়। অর্থাৎ মার্কিন দখলদারিত্ব ও উপস্থিতির কারণে আফগানিস্তানে মাদক দ্রব্য উৎপাদন বেড়েছে ৫০ গুণ। এ অবস্থায় ইসলামী ইরানের বিরামহীন ও অক্লান্ত প্রচেষ্টায় মাদক বিরোধী সংগ্রাম অব্যাহত না রাখা হলে বিশ্বে মাদকাশক্তির অবস্থা আরো অনেক শোচনীয় হয়ে পড়ত। মাদক পাচারকারীরা সবচেয়ে কাছের পথ হিসেবে ইরানের ভেতর দিয়ে মূলত ইউরোপের নানা অঞ্চলে মাদক দ্রব্য পাঠানোর চেষ্টা করে, আর এই কাজে বাধা দিতে গিয়ে শহীদ হয়েছেন ৪,০০০ ইরানি নিরাপত্তা কর্মী এবং পঙ্গু হয়েছেন ১২,০০০এরও বেশি। মাদক চোরাচালান রোখার জন্য সীমান্তগুলো বন্ধ রাখতে ইরানকে প্রতি বছর ব্যয় করতে হয় ১০০ কোটি ডলার। ইরান মাদক বিরোধী সংগ্রামের মাধ্যমে গত তিন দশকে ১২,০০০ টনেরও বেশি নানা ধরনের মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। অথচ পশ্চিমা সরকারগুলো ইসলামী ইরানের উপর চাপিয়ে দিয়েছে শত সহস্র নিষেধাজ্ঞা ও অবরোধ অত্যন্ত অন্যায়ভাবে, কিন্তু তা সত্ত্বেও ইরান মাদকের মাফিয়া চক্রগুলোর মোকাবেলায় গড়ে তুলেছে বাধার এক বিশাল প্রাচীর। এক্ষেত্রে ইরানের অবদান এত ব্যাপক ও গভীর যে জাতিসংঘ ইরানকে মাদক বিরোধী সংগ্রামের পতাকাধারী বলে উল্লেখ করেছে। ইরানের মাদক বিরোধী সংগ্রামের কেন্দ্রীয় কমান্ডের মহাসচিব ও ইরানের প্রেসিডেন্টের প্রতিনিধি হোসেন জুলফিকারি মাদক বিরোধী জাতিসংঘ কমিশনের ইউরোপীয় দপ্তর তথা ভিয়েনাস্থ কার্যালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত ৬৮তম বার্ষিক বৈঠকে বক্তব্য রেখেছেন। গত সোমবারে অনুষ্ঠিত ওই বৈঠকে মাদক দ্রব্যের বিরুদ্ধে সংগ্রামকে আরো কার্যকর করার উপায় তুলে ধরতে গিয়ে তিনি বলেছেন, এ ব্যাপারে দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে ও বিনিময় করতে হবে অভিজ্ঞতা, এছাড়াও প্রযুক্তিগত সহায়তা, নানা সাজ সরঞ্জাম সরবরাহ করা এবং সংশ্লিষ্ট নানা প্রযুক্তি হস্তান্তর জরুরি, যাতে মাদক দ্রব্যের চাষ, উৎপাদন, পরিবহন ও ব্যবহার ঠেকানো যায়। জুলফিকারি তার দেশের উপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞাগুলোকে মাদক বিরোধী সংগ্রামের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেছেন। মাদক বিরোধী জাতিসংঘ কমিশন কমিশন ও মানবাধিকার কমিশন এক্ষেত্রে যেসব প্রস্তাব অনুমোদন করে রেখেছে সেগুলো বাস্তবায়নের জন্য ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি মাদক বিরোধী লড়াইয়ের সম্মুখ সারির দেশ হিসেবে ইরানকে কার্যকর প্রযুক্তিগত সহায়তা ও যন্ত্রপাতি সরবরাহ করতে পাশ্চাত্যের প্রতি আহ্বান জানান। ঠেকানো কাজই যে বাধাগ্রস্ত হচ্ছে তা নয়, একই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষার কর্মসূচির ব্যয়ও বাড়ছে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের প্রেসিডেন্টের পাল্টা হুঁশিয়ারি, হুমকির মুখে আলোচনায় বসব না, যা করতে পারো করো। গাজার ক্রসিং খোলার সময়সীমা পার, ইসরায়েলি জাহাজে আবারও হামলা শুরু করছে ইয়েমেন। শাপলা চত্বরে গণহত্যা, শেখ হাসিনা ও ইমরান এইচ সরকার সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এবং মুসলিম বিধায়কদের চ্যাং দোলা করার হুমকি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর, 72 ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহারের আহ্বান তৃণমূল বিধায়ক হুমায়ুনের। শ্রোতা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টে 25 মিটার ব্যান্ডে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে।
স্বাস্থ্য কথা,
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা গত 5টি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য বিষয়ক সমস্যা, কিডনি রোগ নিয়ে আলোচনা করেছি। আজ 6ষ্ঠ পর্বের আলোচনায় যাব। এ পর্বের আলোচনায় যাওয়ার আগে জেনে নেব কিডনি রোগের বাস্তব অবস্থাটা বাংলাদেশে কেমন। জাতীয় কিডনি ফাউন্ডেশনের তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রায় 3,80,00,000 বেশি মানুষ কিডনি রোগে ভুগছেন। রোগটি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে প্রতি বছর 250,000 মানুষ মারা যাচ্ছে। ফলে এই কিডনি রোগকে হালকাভাবে দেখার সুযোগ কোনো অবস্থাতেই নেই। তো উদ্বেগজনক কিডনি রোগটি নিয়ে আমরা আলোচনায় যাব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মেডিসিন, কিডনি রোগ ও ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে তিনি কর্মরত আছেন। তো জনাব ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
সালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ আমাকে স্বাস্থ্য কথার আসরে আমন্ত্রণ জানানোর জন্য।
অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, আমরা 5ম পর্বের আলোচনার পুরোটা জুড়েই ডায়ালাইসিস নিয়ে কথা বলেছি, তবে শেষ দিকে আপনি ডায়ালাইসিস নিয়ে আরো কিছু বলতে চেয়েছিলেন, সেই আলোচনাটুকু দিয়েই শুরু করব আজকের পর্ব। তাহলে আপনি ডায়ালাইসিস নিয়ে শেষে যা বলতে চেয়েছিলেন সেটি দিয়েই শুরু করুন।
ডায়ালাইসিস নিয়ে আমাদের রোগীদের মধ্যে একটা ভীতিকর অবস্থা কাজ করে, তারা যে কোনোভাবেই হোক এটাকে আসলে অ্যাভয়েড করে চলতে চায়, মনে করে যে ডায়ালাইসিস করলে মনে হয় পেশেন্ট আর বাঁচবে না বা জীবনের শেষ চিকিৎসা, সেই জন্য তারা ডায়ালাইসিস বিষয়টাকে সবসময় অ্যাভয়েড করে। এবং একটা সময় দেখা যায় যে পেশেন্ট ডায়ালাইসিস করতে চায় না, কিন্তু একটা সময় পেশেন্ট এমন খারাপ অবস্থায় চলে আসে যে তাদেরকে ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে রেখে আমাদের ডায়ালাইসিস শুরু করতে হয়, এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেশেন্টগুলোকে লুজ করি বা হারিয়ে ফেলি। তো সেক্ষেত্রে আমার যেটা মেসেজ সকল শ্রোতাদের উদ্দেশ্যে সেটা হলো যে ডায়ালাইসিস হচ্ছে, আমি যেটা প্রথমেই বলেছি, এটা এক ধরনের চিকিৎসা পদ্ধতি, কিন্তু এটা কোনো শেষ চিকিৎসা না। এটা আমাদের একদম ক্লিয়ার করে নিতে হবে যে পেশেন্টটা বিকল হয়ে আছে, পেশেন্টার কিডনিটা বিকল হয়ে আছে, সেটাকে আমরা ডায়ালাইসিসের মাধ্যমে সেই কাজটা করিয়ে দিচ্ছে যেটা আমরা নর্মালি ওষুধের মাধ্যমে করতাম। তো যখন এটা যদি আমরা রেগুলারই করি, আমি একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট ডোজে করি, তাহলে পেশেন্ট সম্পূর্ণ স্বাভাবিক লাইফ লিড করবে। এটার জন্য যে পেশেন্ট একটা শেষ চিকিৎসা এটা শুরু করলে পেশেন্টের আর এর পরবর্তীতে আর কোনো চিকিৎসা নাই, এই ভুল ধারণাটা আমাদের মন থেকে বের করে ফেলতে হবে আর কি। আর হচ্ছে আমরা সাধারণত পেশেন্টকে একটা পর্যায়ে না যাওয়া পর্যন্ত ডায়ালাইসিস করি না।
অধ্যাপক ডক্টর ইসমাইল হোসেন, এবার আমরা কিডনি প্রতিস্থাপনের বিষয়টি নিয়ে জানতে চাই। কিডনির সমস্যা প্রতিকারে কিডনি প্রতিস্থাপনের কথা বলা হয়, আর আপনি এ বিষয়ক বিশেষজ্ঞ, তো আপনি যদি কিডনি প্রতিস্থাপন বিষয়টি কি তা একটু বুঝিয়ে বলেন।
ধন্যবাদ। যখন কিডনি বিকল হয়ে যায়, বিশেষ করে যখন দীর্ঘস্থায়ী কিডনি সমস্যা দেখা দেয় তখন, এবং একটা যখন একেবারে কাজ করে না, যেটাকে আমরা বলি ESRD বা এন্ড স্টেজ রেনাল ডিজিজ, তখন আমরা এর বিকল্প হিসেবে যে চিকিৎসাটা দিয়ে থাকি সেটাকে বলা হয় রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এবং এই রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দুটো পার্ট আছে, দুইভাবে করা যেতে পারে। একটি হতে পারে ডায়ালাইসিস, যেটা হতে পারে হিমোডায়ালাইসিস অথবা পেরিটোনিয়াল ডায়ালাইসিস, সেটা হতে পারে। আর দ্বিতীয় যেটা হতে পারে সেটা হলো কিডনি প্রতিস্থাপন বা রেনাল ট্রান্সপ্লান্ট। এই দ্বিতীয়টি হচ্ছে সবচেয়ে উত্তম এবং হচ্ছে একেবারে দীর্ঘস্থায়ী চিকিৎসা, এবং এটা যদি পেশেন্ট এই প্রতিস্থাপনে চলে যায় তাহলে দেখা যায় যদি সবকিছু ঠিক থাকে তাহলে কিডনি রোগীটি সম্পূর্ণ প্রাথমিক অবস্থায় চলে যায় এবং দেহে আর কোনো সমস্যা থাকে না।
শ্রোতা বন্ধুরা, আপনারা কিডনি প্রতিস্থাপন নিয়ে এ বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তার ইসমাইল হোসেনের সাক্ষাৎকার শুনছেন স্বাস্থ্য কথার আসরে। একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা খুব শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
আবারও ফিরে এলাম আলোচনায়। অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, অনেক সময় কিডনি প্রতিস্থাপন নিয়ে নানা রকম কথা শোনা যায়, মানে আমি বলতে চাইছি ভুল ধারণার কথা শোনা যায়, যদি এ সম্পর্কে কিছু বলেন।
কিডনি প্রতিস্থাপন নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে যে আসলে কিডনি কিভাবে করব, কোথায় পাবো। আসলে কিডনি প্রতিস্থাপন যে প্রক্রিয়াটা বা কিডনি প্রতিস্থাপনের বিষয়টা, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। যে আমরা যে কিডনিটা প্রতিস্থাপন করে রোগীর দেহে সংযোজন করব, সেই কিডনিটা দুভাবে হয়। একটা হলো যে এটা লিভিং ডোনার থেকেও আমরা কিডনিটা সংগ্রহ করতে পারি, মানে জীবিত, যদি আমি বাংলা ভাষায় বলি সেটা হলো যে সুস্থ সবল ব্যক্তির শরীর থেকে একটি কিডনি নিয়ে আমরা রোগাক্রান্ত একটি শরীরে প্রতিস্থাপন করতে পারি, সেটাকে বলা হয় লিভিং ডোনার ট্রান্সপ্লান্টেশন। আর একটা হতে পারে, সেটা হলো ডিজিজ ডোনার ট্রান্সপ্লান্টেশন। ডিজিজ ডোনার মানেটা হচ্ছে যে যদি দেখা যায় কোনো পেশেন্ট ব্যক্তি মৃত্যু শয্যায় রয়েছে, যেমন যদি আইসিইউতে যে পেশেন্টগুলো থাকে, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা আরও কিছু জটিল রোগে আক্রান্ত হয়ে কোনো পেশেন্ট যদি দেখা যায় যে তার ব্রেন ডেথ হয়ে গেছে, অথবা আমরা জানি যে কার্ডিয়াক ডেথ হয়ে গেছে, কিন্তু পেশেন্টটা অন্যান্য অর্গান সচল আছে এবং তার আসলে ফিরে আসার সম্ভাবনা আল্লাহ তাআলা ছাড়া আমাদের ভাষায় আর নেই, সেক্ষেত্রে তারা যদি তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ডোনেট করে দিয়ে যায় সেটাকে আমরা বলি ডিজিজ ডোনার ট্রান্সপ্লান্টেশন। সেটা আগে এবং বাংলাদেশ বাদে বিভিন্ন দেশে খুব হরহামেশাই হচ্ছে, বাংলাদেশে আগে ছিল না এই বিষয়টি বা এই কনসেপ্টটি, রিসেন্টলি এটা যোগ হয়েছে।
অধ্যাপক ইসমাইল হোসেন, কিডনি প্রতিস্থাপনের জন্য কিডনি কিভাবে পাওয়া যাবে? অনেক সময় ডোনারের কথা বলা হয়ে থাকে, তো কারা কিডনি ডোনেট করতে পারেন? যদি ডোনার না পাওয়া যায় তখন কি হবে? যদি কিডনি কেনারও প্রয়োজন হয় তাহলে কেমন টাকা লাগবে? অনেক সময় এই কথাটি বলা হয় যে টাকা দিয়ে কিডনি কেনা যায়। তো অনেকগুলো বিষয় এসেছে, যদি আপনি বিষয়গুলো একটু ছোট ছোট করে তুলে ধরেন।
আসলে কিডনি প্রতিস্থাপনের জন্য যে কিডনির কথাটা বলা হয় সেটা আসলে লিভিং ডোনার কিডনি প্রতিস্থাপনের কথাটা বলা হচ্ছে আর কি। এখন আমাদের দেশে যে নিয়ম আছে সেটা হচ্ছে যে যদি কোনো লিভিং ডোনার বা সুস্থ ব্যক্তির থেকে যদি একটি কিডনি আমরা ট্রান্সপ্লান্ট করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই যিনি ডোনেট করবেন, ডোনার এবং রিসিপিয়েন্ট মানে যিনি কিডনি গ্রহণ করবেন, তারা রক্তের সম্পর্কের আত্মীয় হতে হবে। রক্তের সম্পর্কের আত্মীয় ছাড়া অন্য কার কেউ কিডনি ডোনেট করতে পারবে না। আর এটা ছাড়া শুধু একটা এক্সেপশন রয়েছে, যদি ইমোশনালি রিলেটেড হয় তারা, যেমন হাজব্যান্ডের যদি সমস্যা হয় সেক্ষেত্রে ওয়াইফ দিতে পারবে, অথবা হাজব্যান্ডের রক্ত সম্পর্কিত যে কোনো আত্মীয় দিতে পারবে, অথবা যদি ওয়াইফ অসুস্থ হয় তাহলে ইমোশনালি রিলেটেড তার হাজব্যান্ড দিতে পারবে, অথবা ওয়াইফের রক্ত সম্পর্কিত যারা আত্মীয় তারা দিতে পারে। এর বাইরে আমরা বাংলাদেশের প্রচলিত আইনে কিডনি ডোনেট করা বা প্রতিস্থাপন করার কোনো সুযোগ নেই। এটা না করার পিছনে একটা কারণ হচ্ছে যে যদি র্যান্ডমলি যে কেউ দিতে পারতেন তাহলে অনেক সময় অর্গান ট্র্যাফিকিং হয়ে থাকে, এটা আপনারা জানেন, যে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি কেনাবেচা। সেটাকে প্রিভেন্ট করার জন্য বাংলাদেশ এবং কিছু কিছু দেশে, ইন্ডিয়াতে এটা আগে ছিল না, রিসেন্টলি হয়েছে, যে রিলেটেড ডোনার ছাড়া কোনো লিভিং ডোনার ট্রান্সপ্লান্টেশন হয় না।
অধ্যাপক ডক্টর ইসমাইল হোসেন, কিডনি প্রতিস্থাপন নিয়ে আজকের পর্বে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে এবং রেডিও তেহরানকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশ্ব থেকে যারা স্বাস্থ্য কথার আসরে আমার আলোচনা শুনলেন, সবাইকে শুভেচ্ছা। সালামু আলাইকুম।
আর শ্রোতা বন্ধুরা, কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে কিডনি পাওয়ার জন্য ডোনারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর ডোনার হতে হবে রক্তের সম্পর্কের আত্মীয়, তারা ছাড়া অন্য কেউ কিডনি ডোনেট করতে পারবেন না। তবে একটি ব্যতিক্রম আছে, সেটি হচ্ছে ইমোশনালি রিলেটেড, যেমন স্বামীর ক্ষেত্রে স্ত্রী কিংবা স্ত্রীর ক্ষেত্রে স্বামী, এরকম ভাবে ডোনেট করা যাবে। টাকা পয়সা দিয়ে কিডনি কেনা বেচার বিষয়টি আইনত দণ্ডনীয়। তো শ্রোতা বন্ধুরা, এর সাথে স্বাস্থ্যকথার ষষ্ঠ পর্বের আসর থেকে বিদায় চাইছি, আর এ বিষয়ক আলোচনার একটি অর্থাৎ শেষ পর্ব আগামী সপ্তাহে প্রচারিত হবে। সে আসরেও আমরা আপনাদের সঙ্গ পাব বলেই আশা করছি। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র রমজানে আত্মশুদ্ধির বিষয়ে আমরা পবিত্র কুরআন তেলাওয়াত ও অধ্যয়ন সম্পর্কে কথা বলেছি গত পর্বে। কুরআন তেলাওয়াতের পাশাপাশি আয়াতগুলোর অর্থ, শানে নজুল বা নাজিল হওয়ার পটভূমি ও আয়াতগুলোর ব্যাখ্যা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করাই হচ্ছে অধ্যয়ন। গভীর রাতে কুরআন অধ্যয়নের রয়েছে বিশেষ গুরুত্ব। এ সম্পর্কে সূরা মুজাম্মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়ে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ইবাদতের জন্য রাত্রিতে ওঠা প্রবৃত্তি দলনের সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল। একই সুরায় এটাও স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে দিনের বেলায় মানুষের কর্মব্যস্ততা বেশি থাকে, তাই একাগ্রচিত্তে কোরআন অধ্যয়নের জন্য ও আল্লাহ স্মরণ বা ইবাদতের জন্য গভীর রাতই বেশি উপযোগী। বিশ্বনবীর পবিত্র হাদিস ও উপদেশ বাণীও বেশি বেশি জানা মুসলমানদের আত্মশুদ্ধির জন্য জরুরি। আজ আমরা মহানবীর বেশ কিছু উপদেশ তুলে ধরব। এই উপদেশগুলো তিনি বলেছিলেন তাঁর সবচেয়ে প্রিয় ছাত্র ও সঙ্গী আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালামকে সম্বোধন করে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, ইয়াকিন তথা অবিচল বিশ্বাসের একটি চিহ্ন হল আল্লাহকে রাগিয়ে কাউকে খুশি করবে না, আর আল্লাহর দানের জন্য অন্য কারো প্রশংসা করবে না, আর আল্লাহ যা তোমাকে দেননি সেজন্য কাউকে তিরস্কার করবে না, কারণ কোনো লোভী লোভ জীবিকা আনতে পারে না, আবার কোনো অনিষ্টকামীর অপছন্দ তা রুখতে পারে না। নিশ্চয়ই মহান আল্লাহ নিজ প্রজ্ঞা ও মর্যাদায় আনন্দ এবং খুশিকে ইয়াকিনের মধ্যে রেখেছেন, আর দুঃখ এবং কষ্টকে রেখেছেন সন্দেহ আর ক্রোধের মধ্যে।
বিশ্বনবী আরও বলেছেন, হে আলী, আসলে মূর্খতার চেয়ে দারিদ্র আর কিছু নেই, আর বিচক্ষণতার চেয়ে ফলদায়ক কোনো সম্পদ নেই, স্বার্থপরতার চেয়ে ভয়ঙ্কর কোনো একাকিত্ব নেই, পরামর্শের চেয়ে ভালো কোনো সহযোগিতা নেই, চিন্তার মতো কোনো বুদ্ধিবৃত্তি নেই, সৎ চরিত্রের মতো কোনো বংশ পরিচয় নেই, আর চিন্তার মতো কোনো ইবাদত নেই। মহানবী আরও বলেছেন, হে আলী, কথার রোগ হলো মিথ্যা, আর জ্ঞানের রোগ বিস্মৃতি, ইবাদতের রোগ অলসতা, দানের রোগ করুণা দেখানো ও এজন্যে গর্ব করা, সাহসিকতার রোগ অত্যাচার, সৌন্দর্যের রোগ অহংকার, আর বংশের রোগ বড়াই। হে আলী, সত্যের উপর থাকবে, তোমার মুখ দিয়ে যেন কখনো মিথ্যা বের না হয়, কখনো বিশ্বাসে ঘাতকতার দুঃসাহস করো না, আল্লাহকে এমনভাবে ভয় করো যেন তুমি তাকে দেখছ, তোমার জানমালকে ধর্মের জন্য উৎসর্গ করো, নানা সদ্গুণ অর্জন করো ও সেগুলোকে কাজে লাগাও, আর অসৎ চরিত্রের সঙ্গ বর্জন করো।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে আলী, আল্লাহর কাছে খুবই প্রিয় কাজ তিনটি। যে ব্যক্তি আল্লাহর নির্দেশিত ফরজ কাজগুলো পালন করে সে হল সবচেয়ে আবেদ, আর যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে চলে সে হল সবচেয়ে সংযমী, আর যে ব্যক্তি আল্লাহর বরাদ্দকৃত জীবিকায় তুষ্ট থাকে সে হল সবচেয়ে সামর্থ্যবান। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আলী, তিনটি কাজ উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছেদ করেছে তার সাথে সম্পর্ক গড়বে, যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করবে, আর যে তোমার প্রতি অন্যায় করেছে তাকে তুমি ক্ষমা করবে। হে আলী, পরিত্রাণকারী কাজ তিনটি তোমার জিহ্বাকে সংযত রাখবে, তোমার ভুলের জন্য কাঁদবে, আর ফিতনার সময় নিজ ঘরে থাকবে। হে আলী, কাজের মধ্যে শীর্ষস্থানীয় তিনটি লোকজনের সঙ্গে ন্যায্য আচরণ করবে, আল্লাহর কারণে তোমার ভাইয়ের সাথে সমান হবে ও সব অবস্থায় আল্লাহকে স্মরণ করবে।
শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুহাম্মদ মুনির হুসাইন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
ইমাম সাদিক আলাইহিসসালাম বলেছেন, ছয়ই রমজান তৌরাত, বারোই রমজান ইঞ্জিল, আঠারোই রমজান জবুর এবং লাইলাতুল কদর অর্থাৎ মহিমা রজনীতে কোরআন অবতীর্ণ হয়েছে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, আল্লাহর সৌন্দর্য তিনটি বিষয়ে। যে ব্যক্তি আল্লাহর কারণে তার মুমিন ভাইয়ের সাক্ষাতে গমন করে, অর্থাৎ সে আল্লাহর জিয়ারতকারী, আর আল্লাহর জিয়ারতকারীর সম্মান রক্ষা করা আল্লাহরই কর্তব্য। তাই সে যা কামনা করে তিনি তা দান করেন। যে ব্যক্তি নামাজ পড়ে, এরপর দোয়া, দরুদ ও মোনাজাতে অতিবাহিত করে পরবর্তী নামাজ পর্যন্ত, অতএব সে আল্লাহর মেহমান, আর আল্লাহর মেহমানের সম্মান রক্ষা করা আল্লাহরই কর্তব্য। আর হজ এবং ওমরা, এ দুটি হলো আল্লাহর কাছে দূতের আগমন, আর দূতের মর্যাদা রক্ষার কর্তব্য আল্লাহরই। হে আলী, তিনটি কাজের সওয়াব দুনিয়া ও আখিরাতে বিস্তৃত। হজ, যা দারিদ্র দূর করে, সদকা, যা বিপদ থেকে রক্ষা করে, আর আত্মীয়ের সম্পর্ক জোড়া লাগানো, যা আয়ু বৃদ্ধি করে। হে আলী, তিনটি জিনিস রয়েছে যা কোনো ব্যক্তির মধ্যে না থাকলে তার কর্ম সফল হয় না। আত্মসংযম, যা তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বাঁচায়। বিদ্যা, যা তাকে নির্বুদ্ধিতার অজ্ঞতা থেকে রক্ষা করে। আর বুদ্ধিমত্তা, যা দিয়ে মানুষের সাথে সে মানিয়ে চলবে।
তো শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো।
এবারে শোনা যাক অর্থসহ ১১তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে সৎ কাজকে আমার কাছে প্রিয় করে দাও, আর অন্যায় ও নাফরমানিকে অপছন্দনীয় করো। তোমার অনুগ্রহের ওসিলায় আমার জন্যে তোমার ক্রোধ ও যন্ত্রণাদায়ক শাস্তি হারাম করে দাও, হে আবেদনকারীদের আবেদন শ্রবণকারী।
আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়া ফীহাল ইহসান وكره إلي فيه الفسوق والعصيان وحرم علي فيه السخط والنيران بعونك يا غياث المستغيثين।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
প্রাচ্যবিদদের চোখে মহানবী। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা। নিন প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যেসব অমুসলিম মনীষী পবিত্র ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ত্ব নিয়ে প্রশংসাসূচক ও গবেষণাধর্মী বই লিখে খ্যাতি অর্জন করেছেন, প্রখ্যাত জার্মান প্রাচ্যবিদ মিসেস অ্যান মেরি শিমেল তাদের একজন। গত পর্বে আমরা মিসেস শিমেলের লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল শীর্ষক বইয়ের আলোকে মহানবী সম্পর্কে শিমেলের কিছু বক্তব্য ও মতামত তুলে ধরেছি। মহানবীর আচার আচরণই যে মানুষের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ও শ্রেষ্ঠ আদর্শ, তা দৃষ্টান্তসহ উল্লেখ করেছেন মিসেস শিমেল। আজও মহানবীর শ্রেষ্ঠত্বের বিষয়ে তার আরও কিছু বক্তব্য ও মন্তব্য তুলে ধরব।
অধ্যাপক শিমেল লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুন্দরতম
ও মহত্তম সব স্বভাব চরিত্রের অধিকারী। তার চেহারাও ছিল বেশ সৌম্য ও আকর্ষণীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্য ছিল তাঁর ভেতরের সৌন্দর্যেরই প্রতিফলন বা আয়না, কারণ মহান আল্লাহ তাঁকে পরিপূর্ণ চারিত্রিক সৌন্দর্য ও যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। বলা হয় যে রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর সাক্ষাতের উদ্দেশ্যে তথা মেরাজ ভ্রমণে বের হন, তার মুখমণ্ডলের কয়েক ফোঁটা ঘাম পৃথিবীর মাটিতে এসে পড়ে এবং সেখানে এক সুগন্ধি ফুল গজিয়ে ওঠে। মহানবীর নির্মল, অনুপম, মানবীয় স্বভাব ও চারিত্রিক আকর্ষণ নিয়ে অনেক শিল্পকর্ম বা কবিতা, প্রশংসা গীতি, নাটক লিখেছেন কবি, সাহিত্যিক ও আরেফ বা খোদা প্রেমের তত্ত্ব জ্ঞানী সাধকরা। এসব শিল্পকর্মে ফুটে উঠেছে মহানবীর জীবনের স্মরণীয় নানা বৈশিষ্ট্য ও দিক।
পরলোকগত জার্মান প্রাচ্যবিদ মিসেস শিমেলের মতে, পশ্চিমা পাঠকদের বেশিরভাগই মহানবীর সম্পর্কে অবাস্তব ধারণা রাখেন, কিন্তু তারা যদি এটা দেখতে পেতেন যে বেশিরভাগ ঘটনার বর্ণনায় ও হাদিসে মহানবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে তার নম্রতা ও দয়াশীলতা ফুটে উঠেছে, তাহলে তারা স্তম্ভিত হতেন। দরিদ্র ও দুর্বলদের প্রতি মহানবীর মমত্ব বোধের এবং তার দয়ার বিষয়ে বহু সূত্রের নানা বর্ণনা দেখা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের সাদামাটা জীবনযাপনও তার জনপ্রিয়তার অন্যতম কারণ। তার অতলান্ত দোয়া সবাইকে স্পর্শ করত। শিশুদের প্রতি মহানবীর ভালোবাসার সুখ্যাতিও ছড়িয়ে পড়েছিল সবার মুখে। মহানবী পথে ঘাটে শিশুদের দেখে তাদের সালাম দিতেন, তাদের সঙ্গে খেলতেন। মায়েদের প্রতি মহানবীর যে গভীর শ্রদ্ধাবোধ প্রকাশ পেত, তাও ভুলে যাওয়ার মতো কোনো বিষয় নয়।
পার্থিব বা দুনিয়াবী বিষয়গুলোর সঙ্গে পরকালীন বিষয়গুলোর সমন্বয় করার ক্ষেত্রে মহানবীর যোগ্যতা প্রসঙ্গে মিসেস শিমেল লিখেছেন, মহানবীর জীবনের আরেকটি বৈশিষ্ট্য হল তিনি ধর্ম ও সরকারের মিশ্রণ ঘটিয়েছিলেন। মুসলমানরা মনে করেন খোদাই বাণী প্রচারের জন্য মহানবীর কাছে পার্থিব নানা মাধ্যম থাকাটাও ছিল জরুরি, যাতে তিনি মানুষকে সৌভাগ্যের পথ দেখাতে পারেন। মহানবীর এই বৈশিষ্ট্য তাঁর উচ্চ মর্যাদা ও তাঁর রিসালাতের বাস্তবতাকে বাড়িয়ে দেয়। মহানবীর এই সুন্নাতের প্রেরণা নিয়ে মুসলমানরা পশ্চিমের লিবারাল বা কথিত উদারতাবাদীদের বিপরীতে ধর্ম ও রাজনীতিকে পরস্পর থেকে আলাদা কিছু বলে মনে করে না। সামগ্রিকভাবে এটা বলা যায় যে নবী রাসুলদের ধারার সমাপ্তকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে ও শান্তিতে, সফরে ও সফরের বাইরে স্বাভাবিক সময়ে, ধর্মীয় ও পার্থিব ক্ষেত্রে এবং জীবনের সব ক্ষেত্রেই ও সব কাজে মানবতা বা মনুষ্যত্ব আর আধ্যাত্মিকতার পরিপূর্ণতম আদর্শ। তিনি যা যা করেছেন তার সবই চিরন্তন বা স্থায়ী আদর্শ হিসেবে টিকে আছে।
মহানবী সমাজ জীবন, ব্যক্তি জীবন এবং জীবনের অন্য সব ক্ষেত্রে দিয়ে গেছেন সভ্যতার সর্বোত্তম নীতি ও আদর্শ। স্বাধীনতা, বৈষম্যহীনতা, ন্যায় বিচার, মানবীয় মর্যাদা ও নৈতিক চারিত্রিক বৈশিষ্ট্যের উন্নয়ন ছিল তার সূচিত মহাবিপ্লবের কয়েকটি মূল অক্ষ। মদিনায় তার নেতৃত্বাধীন দশ বছরের শাসনামল ইতিহাসের সবচেয়ে স্বর্ণোজ্জ্বল অধ্যায়। মহানবীর প্রবর্তিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেবল বিশেষ কোন যুগ বা স্থানের জন্য আদর্শ ব্যবস্থা নয়, বরং তা চিরকালের জন্য ও সব অঞ্চল বা স্থানের জন্য ধর্মীয় শাসন ব্যবস্থার বা ধর্মীয় কর্তৃত্বের আদর্শ। মানুষ যদি পূর্ণতা ও সৌভাগ্যের রাজপথ পেতে চায় তাহলে মহানবীর বিপ্লব ও রাষ্ট্র ব্যবস্থাকেই অনুসরণ করতে হবে, যে বিপ্লব ও রাষ্ট্র ব্যবস্থা তথা নয়া সভ্যতা গড়ে উঠেছে শ্রেষ্ঠ ও উজ্জ্বলতম ধর্ম অনুসরণের মাধ্যমে। মহানবীর আদর্শ রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্যগুলোও স্পষ্ট, সুদৃঢ় ও মানব জাতির কাছে তিনি সেসব তুলে ধরেছিলেন। আর এজন্যই মহানবীকে চেনা ও জানার জন্য গবেষকদের মধ্যে দেখা গেছে এত বেশি প্রচেষ্টা ও এত বেশি লেখালেখি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও জীবনাদর্শ সূর্যের মতোই এত স্পষ্ট, প্রজ্জ্বল, মহাসত্য ও দীপ্যমান যে তার জন্য কারো কোনো স্বীকৃতি বা অস্বীকৃতির দরকার হয় না। পবিত্র কোরআনে মহান আল্লাহই তাকে সর্বোত্তম সব সার্টিফিকেট দিয়ে রেখেছেন। যেমন সূরা আহজাবে বলা হয়েছে, হে নবী, আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি এবং আল্লাহর আদেশক্রমে তাঁর দিকে আহ্বায়ক রূপে এবং উজ্জ্বল প্রদীপ রূপে। জার্মান প্রাচ্যবিক অধ্যাপক মিসেস অ্যান ম্যারি শিমেল মহানবীর মাহাত্ম্য তুলে ধরতে গিয়ে কেবল নানা উদ্ধৃতি ও শোনা কথার উপর নির্ভর করেননি, বরং ঐতিহাসিক নানা বাস্তবতা ও পবিত্র কোরআনের সাক্ষীর ভিত্তিতে মহানবীর ব্যক্তিত্বকে বোঝার চেষ্টা করেছেন। ফলে মহানবীর উচ্চতর নানা আকর্ষণ ও আধ্যাত্মিক দ্যুতি তার কাছে স্পষ্ট হয়েছে। তাই তিনি মহানবী সম্পর্কে পাশ্চাত্যের বিশেষ মহলের বিদ্বেষ ও অবমাননাকে অযৌক্তিক ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Thank you.